হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
হ্যালো ওয়াশিংটনে আজকের আলোচ্য বিষয়, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় নারীর অবস্থান। উপস্থাপনা করছেন মাসুমা খাতুন।
প্রিয় শ্রোতা এবং সম্মানিত অতিথি, সবাইকে আমাদের আসরে স্বাগত জানাচ্ছি। হ্যালো ওয়াশিংটনে আজকের আলোচ্য বিষয়ে এক্ষুনি শামীম বলছিল, তবু আমি যারা জানেন না আরেকবার বলছি, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় নারীর অবস্থান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিপটে দুর্নীতি দমন, ভোটার তালিকা এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার ইত্যাদি নিয়ে প্রতিনিয়তই শোনা যাচ্ছে, কিন্তু এর মাঝে নারীর আশা আকাঙ্ক্ষা, তাদের অগ্রগতি প্রয়াস, তাদের অবস্থান কি, এগুলো কেমন যেন একটু ঢাকা পড়ে গিয়েছে। অন্তত আমার কাছে কিন্তু এই বিষয়গুলো ইদানিং খুব একটা পরিষ্কার নয়। আজ প্রিয় শ্রোতাদের প্রশ্ন আর সম্মানিত অতিথিদের উত্তরের মাঝে আমরা বিষয়টির উপর খানিক আলোকপাত করব। টেলিফোনে আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন নারী কল্যাণে নিবেদিত এক নেত্রী আয়েশা খানম। আয়েশা, আপনি ভাই আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা ডক্টর শওকত আরা হোসেন, তাকেও আমরা মাঝে মাঝে টেলিভিশনের পর্দায় দেখি রাজনৈতিক ভাষ্যকার এবং সমীক্ষক হিসেবে। ডক্টর শওকত আরা হোসেন, স্বাগত। শুনছেন আমার কথা?
অবশ্যই, আমি আপনাকে শুনতে পাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ। আর এখানে যুক্তরাষ্ট্রে বস্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফ্রেমিংটন স্টেট কলেজের ইকোনমিক্স অ্যান্ড বিজনেসের অধ্যাপক ডক্টর এ কে মোমেন। তিনি যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক দলের নির্বাহী কমিটির একজন সদস্য এবং দীর্ঘদিন সংখ্যালঘু নারী কল্যাণে কর্মসূচিতে নিবেদিত কর্মী। ডক্টর মোমেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি আছেন টেলিফোনে?
আমি আছি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ।
আচ্ছা, ডক্টর মোমেন সম্পর্কে একটা সুখবর না দিয়ে পাচ্ছি না। সদ্য বস্টন উইমেন এম্পাওয়ারমেন্ট গ্রুপ ডক্টর মোমেনকে জেন্টলম্যান অব দ্য ইয়ার 2007 পুরস্কারে ভূষিত করেছে। ডক্টর মোমেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি কি এই পুরস্কার নারী হিতৈষী হিসেবেই পেলেন?
আসলে তাই।
আচ্ছা, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, বহু শ্রোতা টেলিফোনে প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আমরা শুরু করে দিচ্ছি। শুরু করার আগে আরেকবার আলোচনা চলাকালে যে টেলিফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন বলে দিচ্ছি, 2026193062। ঠিক আছে, প্রথমে আমি ওয়াশিংটনের অদূরে বেথেসডা মেরিল্যান্ড থেকে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটি নিয়ে নিচ্ছি।
আমি বেথেসডা মেরিল্যান্ড থেকে সামিয়া আহমেদ বলছি। বিশিষ্ট অতিথিদের কাছে একটি প্রশ্ন। তত্ত্বাবধায়ক সরকার আগামী বছর নির্বাচন তারিখ ঘোষণা করবেন আশ্বাস দিয়েছেন। এই প্রক্রিয়ায় মহিলাদের কি অবস্থান? নারী সংগঠনগুলো কি তত্ত্বাবধায়ক সরকারের কাছে কোনো প্রশ্ন তুলে ধরেছেন? এটাই আমার প্রশ্ন।
আমি প্রথমে আয়েশা খানমকে অনুরোধ করব এ বিষয়ে কিছু বলতে, তারপর অন্যান্যদের কাছে আসবো। আর সবাইকে অনুরোধ, একটু ছোট করে উত্তর দিলে বারবার আসবে সুযোগ, কেমন? আচ্ছা, আয়েশা খানম।
হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই সময়োচিত প্রশ্ন। আমরা ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা দেখা করেছি, এবং তারও আগে বলা দরকার যে বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকেই ইতিমধ্যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেটি হচ্ছে 33% আসন দেওয়া, এবং রাজনৈতিক দলগুলো যখন নিবন্ধীকরণ করবেন তখন তাদের বিভিন্ন নীতি নির্ধারণী কমিটিগুলোতে যাতে শতকরা 33% নারী প্রতিনিধি থাকেন। এবং আমরা নারী আন্দোলনের পক্ষ থেকে, নারী সমাজের পক্ষ থেকে এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছি, কারণ এই কর্মসূচি, এই ধরনের দাবি নিয়ে আমরা গত 1.5-2 দশক ধরে আমরা কাজ করছি। সুতরাং এটাকে আমরা সমর্থন করছি, এবং আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি। আমরা আরো কিছু প্রস্তাব সেখানে দিয়েছি, যেমন কালো টাকার ভূমিকা যেখানে না থাকতে পারে, পেশী শক্তির ভূমিকা যাতে না থাকতে পারে, অবাধে নারীরা যাতে অংশগ্রহণ করতে পারে ভোটার হিসাবে এবং একজন প্রার্থী হিসাবে। আমরা এইসব দাবি নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান জনাব ফখরুদ্দিন আহমেদের সঙ্গে আমরা দেখা করেছি 18 জুলাই, এবং ওনার কাছে আমাদের একটা নির্দিষ্ট দাবি আছে 97 সালের যে নারী উন্নয়ন নীতি, যেখানে নারী পুরুষের সমতার বিষয়টি বিশেষভাবে এসেছিল, নারীর ক্ষমতায়নের বিষয়টি, এবং যে বৈষম্যমূলক একটি নাগরিকত্ব আইন আছে সেটিকে পরিবর্তন করা, জাতিসংঘ স্থির সনদের পূর্ণ অনুমোদন করা, এই ধরনের প্রস্তাবগুলা ইতিমধ্যেই আমরা রেখেছি, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় তার একটা প্রতিফলন পড়তে পারে।
কি ধরনের সাড়া পেয়েছেন?
না, আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেটা বলেছেন যে নাগরিকত্ব আইন যেটি আছে সেটা খুবই শীঘ্রই, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এক কথায়, নাগরিকত্ব বৈষম্যমূলক নাগরিকত্ব আইনটি পরিবর্তন হবে, এটা প্রক্রিয়াধীন আছে, এবং যে নারী উন্নয়ন নীতি 97 সালে ঘোষণা করা হয়েছিল সেই সময় সরকারের পক্ষ থেকে, মূলত শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে, সেটা হঠাৎ আকস্মিকভাবেই কোনো আলাপ আলোচনা ছাড়াই যে পরিবর্তনটা করা হলো, এবং যেখানে খুবই পশ্চাদমুখী কিছু কর্মসূচি নেওয়া হয়েছিল, নারীর আইনগত সম্পত্তি বিভিন্ন জায়গায় অংশগ্রহণ, নীতি নির্ধারণে থাকা সম্পদ বিষয়ে সম অধিকার, এই বিষয়গুলো, এটাকে পুনরায় আবার নতুন করে মানে তৈরি করা হচ্ছে, এবং আবার এটা খুব শীঘ্রই আবার নতুন করে সেই 97 যে কর্মসূচিগুলো ছিল, অর্থাৎ যে কর্মসূচিগুলোর মাধ্যমে নারী পুরুষের সমতা হবে সেটাই আবার আসছে, এই ধরনের অত্যন্ত ইতিবাচক আশ্বাস আমরা পেয়েছি।
আচ্ছা ডক্টর শকতারা, এর উপর আপনি কিছু বক্তব্য রাখবেন?
যেটা হয়েছে যে আমাদের কিছু নারী প্রতিনিধি যারা প্রথম থেকেই নারীদের উন্নতির জন্য, নারীদের এগিয়ে যাওয়ার জন্য কাজ করছিলেন, তারা সবদিন আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারি প্রধান তার সঙ্গে দেখা করেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকার যে প্রধান তিনি আশ্বাস দিয়েছেন যে নারীদের উন্নতির জন্য যে কর্মসূচিগুলো নেওয়া প্রয়োজন সেগুলো তারা নেবেন এবং তারা নারীদের উন্নতির জন্য কাজ করে যাবেন। বিশেষ করে নারীরা এখন সিটিজেনশিপ, আমাদের দেশে যে সিটিজেনশিপের ধারণাটা যে আমরা যদি কোন বিদেশি পুরুষকে বিয়ে করি কোন নারী, তবে পুরুষের সিটিজেনশিপ পরিবর্তন হবে না কিন্তু নারীদের সিটিজেনশিপটা পরিবর্তিত হবে, এমনকি ওই নারীর যদি কোন সন্তান জন্মগ্রহণ করে তবে সেই সন্তানের সিটিজেনশিপও কিন্তু পরিবর্তিত হবে না, সে বাবার সিটিজেনশিপ পেয়ে যাবে।
ডক্টর শকতারা, এর উপর কিন্তু একজন প্রশ্ন করবেন, তো আমরা পরে এটা নিয়ে একটু বিশদ আলোচনা করি, এখন আমাদের প্রথম যে প্রশ্নটা তার উপরই আমরা আলোকপাত করি, একে একে আমরা আসব, এই বিষয়টি কিন্তু আসবে, এটা ভালো করে আলোচনা করতে হবে, কেমন? তো আমি ডক্টর মোমেনের কাছে ছোট্ট একটু মন্তব্যের জন্য যাচ্ছি, তারপরে পরবর্তী প্রশ্নে চলে যাব, এবং এই সিটিজেনশিপের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবে পরে ওটা নিয়ে আলোচনা করব। ডক্টর মোমেন,
আপনার আয়শা খানম যেটা বললেন, এবং বিশেষ করে ইলেকশন কমিশন এবার যে একটি নিয়ম 33 ভাগ আপনার মনোনয়ন দেওয়া নীতি নির্ধারণের ব্যবস্থায় রাখা যে একটি আপনার সংশোধন নিয়ে এসেছেন, এবং তা না হলে ও বিভিন্ন রাজনৈতিক দলের নিবন্ধন হবে না, হয়তো এর কারণে কিছুটা অগ্রগতি। প্রশ্ন হচ্ছে যে এগুলো কতটুকু সফলকাম হবে, সফলকাম সেই সম্পর্কে একটু সন্দেহ আছে, তবে যে প্রচেষ্টা চালু হয়েছে মানে শুরু হয়েছে, ইসি যেটা চিন্তা ভাবনা করছেন, আমার মনে হয় এটা অত্যন্ত সুফলদায়ী হবে, কিন্তু হাফার, কারণ আপনি যদি দেখেন যে গত ইলেকশনে আপনার কিংবা বিভিন্ন বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগে, বিএনপিতে মাত্র 3.5% লোক কেন্দ্রীয় কমিটিতে এই পর্যন্ত ছিলেন, অর্থাৎ 251 জন সেন্ট্রাল কমিটির মেম্বারের মধ্যে মাত্র 9 জন ছিলেন, আর আওয়ামী লীগে একটু বেশি 11% মহিলা সেন্ট্রাল কমিটিতে ছিলেন, অর্থাৎ 73 জনের মধ্যে 8 জন, আর অন্যান্য দলে তো কিছুই ছিলেন না এবং নাইও, এবং এখন এই ভাগাভাগি সংস্কারের নামে যে রাজনৈতিক ভাগাভাগি হচ্ছে কিংবা বিভিন্ন দল আপনার আপনার উইকেন্ড হয়ে যাচ্ছে, এর প্রেক্ষিতে যাদের যে সমস্ত দলে মহিলার কোনো আসনই ছিল না, মনে হচ্ছে ওদেরই হয়তো অবস্থান আরো ভালো হবে, সেই অবস্থায় কি যে হবে সত্যিকারভাবে ঠিক জানি না, এই জন্য আমার সন্দেহ রয়েছে, তবে ইলেকশন কমিশনের এই প্রচেষ্টা নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই।
আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আমি খুলনা বাংলাদেশ থেকে আব্দুল সালাম বলছি।
হ্যাঁ বলুন।
আমার বর্তমান দৃষ্টি অবস্থা দৃষ্টি সরকারের অবস্থা দেখে মনে হচ্ছে যে সরকার নানা রকম সংস্কারের কথা বলছে, দেশে দুর্নীতি দমন করছে, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যে অর্ধেকেরও বেশি অবহেলিত নারী সমাজ, এই নারীদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আমি তো এতদিন সরকারের কোনো কথায় বা কাজে তেমন কোনো সাড়া আমি দেখিনি, তেমন কোনো সাড়া মেলে নাই। আমার বক্তব্য হচ্ছে যে সরকার কি এই নারী সমাজের জন্য, অবহেলিত নারী সমাজ যারা আমাদের দেশে অর্ধেকেরও বেশি, তাদের জন্য কিছু করবেন বা তাদের কোন সংস্কারের চিন্তা ভাবনা কি সরকারের আছে?
অশেষ ধন্যবাদ আব্দুল সালাম, আপনি ভালো প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই এই উত্তর কিছুটা এসে গেছে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, তো ডক্টর শকতারা এবার আপনি কিছু বলুন সংক্ষেপে, কিন্তু আমাদের অনেক প্রশ্ন আছে। হ্যাঁ আব্দুল সালাম,
কিন্তু সরকার কিন্তু নারীদের বৃহত্তর পরিবেশ বা পরিপ্রেক্ষিত হিসেবে তেমন কোন কাজ করে যাচ্ছেন না। সরকার যেটা করছেন যে সেটা একটা ম্যাক্রো কনসেপ্ট, যে আমাদের ইলেকশনটা নির্বাচনটা কি ধরনের হবে সেটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছেন, কিন্তু নারীদের যে ক্ষমতায়ন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন, তাতে সরকার কোন পদক্ষেপই নিচ্ছেন না
বর্তমান সরকার। আচ্ছা
বর্তমান,
হ্যাঁ আচ্ছা, আয়েশা খানম আপনি কিছু বলবেন এর উপর খুব সংক্ষেপে?
আমি একটু বলতে চাচ্ছি যে বর্তমান সরকারের প্রধান যে ম্যান্ডেট সেটা হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে দেওয়া, এবং নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার হবে তারাই গণতন্ত্রের প্রক্রিয়াকে আরো অগ্রসর করে নিয়ে যাবে, এবং এইখানে যে যে কাজগুলো করা দরকার এই প্রক্রিয়াকে অগ্রসর করার জন্য সেটাই তার প্রধান। সেই হিসাবে আমি মনে করি যে ইলেকশন কমিশনের যে শতকরা 33 ভাগের যে প্রস্তাবটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য, আমি মনে করি এটি একটি অত্যন্ত প্রধান এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব। এটা ঠিক ডক্টর মুনেন বললেন যে আশাবাদী হওয়া কঠিন সামগ্রিক পরিস্থিতির জন্য এবং কিভাবে সেটা দাঁড়াবে, সেটা তো অবশ্যই জটিলতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা মনে করি এবং আমরা সুনির্দিষ্ট প্রস্তাব যে এই ক্ষেত্রে প্রধান করণীয় হচ্ছে যে আজকে যদি দলগুলো তার মনোনয়নের জন্য মানে 33 জনকে শতকরা 33 ভাগ নির্বাচিত করে মনোনয়ন দেয়, যদি তার কমিটিগুলোতে আরো সংখ্যা বাড়ায় এবং 33 ভাগের কোটাটা মনে রাখে, আমার মনে হয় যে এইভাবে এই প্রক্রিয়াটা আরো অগ্রসর হতে পারে। তবে এইটা ঠিক কেবলমাত্র নির্বাচন কমিশনের ঘোষণাগুলি নয়, আজকে আমরা এই সরকারের কাছে যে দাবিগুলো জানিয়েছি যে নারী উন্নয়ন নীতি, যে পলিসি ইন্টারভেনশনের যে বিষয়টা, সেই নারী উন্নয়ন নীতিটাকে যদি আবার সঠিক পথে আনেন, আবার যদি যে নাগরিকত্ব আইনের যে বিষয়টা অত্যন্ত গত 2 সরকার ধরে এটা কাজ চলছিল যেটা অনেক শেষ পর্যায়ে আছে, সেটা যদি করেন, মেটেরিয়াল বাস্তব আইনগত ভিত্তিগুলো তৈরির ক্ষেত্রে তারা যত দ্রুত পারেন, যেগুলো এই সরকারের পক্ষে করা সম্ভব, সেগুলো যদি তারা 2-3টি করে ফেলেন এই 1 বছরের মাঝে আমার মনে হয়, এবং সেখানে যদি প্রোভাইডেড শর্ত থাকে যে রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ এবং সমগ্র সমাজ আমরা যদি এটা গ্রহণ করি তাহলে আমার মনে হয় অগ্রসর হওয়া যাবে।
আচ্ছা, অনেক প্রশ্ন অপেক্ষা করছে, আমি এর পরের প্রশ্নটা নিয়ে তারপরে ডক্টর মোমেনের কাছে আসব।
আমি গোলাম জিলানি সিলেট সরকারি কলেজ থেকে বলছি। অতিথিটির কাছে আমার প্রশ্নটি হল, সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন না রেখে সংসদ নির্বাচনে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করলে নারীর ক্ষমতায়ন অধিকতর শক্তিশালী হতো নাকি?
আচ্ছা গোলাম জিলানি, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর এ কে মোমেন, প্রথমে আপনার কাছে আসছি এ বিষয়ে সংক্ষিপ্ত মন্তব্য করার জন্য, যে সরাসরি নির্বাচন নারীর জন্য
সরাসরি, তবে যেটি ইলেকশন কমিশন যেটা বেঁধে দিয়েছেন সেইটার ফলে রাজনৈতিক দলগুলোতে কিছুটা সচেতনতা বাড়বে বলে আমার ধারণা। আর সরাসরি নির্বাচন হলে এখন তো সরাসরি নির্বাচন করতে পারেন, সুতরাং সেইটা তো কি নাই, কোন ধরনের প্রিভেনশন নাই। আমি সেই সাথে যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক ক্ষমতায়ন মানে পাওয়ার যদি পাওয়া যায়, এম্পাওয়ারমেন্ট হয় রাজনৈতিক, দিস ইজ নট এনাফ। যেটা দরকার দেশে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, গণ সচেতনতা, সেইটা এখনো ওই পা 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 করে অগ্রসর হচ্ছে। আজকের গতকালকের আপনার জনকণ্ঠতে দেখলাম গলাচিপায় একটি মেয়ে এবং তার স্বামীকে যারা দুবছর ধরে বিয়ে করেছে এবং স্থানীয় মোল্লারা একটা আবার ফতোয়াবাজি দিয়ে তাদের 101 দুররা দিয়েছেন। এই যেগুলো গ্রামে গঞ্জে হচ্ছে সেগুলো বন্ধের জন্য যেটা দরকার কঠিন আইন এবং সেই সাথে গণচেতনা অ্যাওয়ারনেস, এইগুলো যে খারাপ এইগুলো যে অগ্রহণযোগ্য সেইটা সম্পর্কে সারা দেশবাসী সুচার করে তুলতে হবে, তাহলে হয়তো আপনার তবে হ্যাঁ ইলেকশনের মাধ্যমে কিছু ক্ষমতা আসবে দ্যাটস নট এনাফ। তো যেটা উনি বলতে চাচ্ছিলেন গোলাম জেনারি সাহেব যে প্রত্যক্ষ নির্বাচনের প্রভিশন আয়েশা খানম ক্যান টেল বেটার এখনো তো আছে, তো নমিনেশন সেই রকম হয় না, শুধু নমিনেশনের উপরে জোর দিয়েছেন ইসি। ইলেকশন কমিশন বলছেন তোমরা যদি 33 বার নমিনেশন মনোনয়ন দাও, 33 বার যদি নীতি নির্ধারণের ব্যবস্থাপনায় লোক রাখো তাহলে তোমাদের নিবন্ধন করা হবে। আই থট দিস ইজ এ গুড স্টেপ।
আচ্ছা, আমি একজন অনেকক্ষণ টেলিফোনে আছে, বিল উঠে যাচ্ছে, ওনার টেলিফোনটা নিয়ে তারপরে আবার একসঙ্গে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারব। হ্যাঁ বলুন, ঢাকা থেকে কে ফোন করছেন বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, আপনি ফোনে কে আছেন ভাই, নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, বোধ হয় শুনতে পাচ্ছে না, তো আমি বরং আরেকটা প্রশ্ন নিয়ে তারপরে আবার ফিরে আসছি সময় নষ্ট না করে।
আমি মুন্না ঢাকার শাহবাগ থেকে বলছি।
হ্যাঁ বলুন আপনার প্রশ্ন।
বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ, বহুবিধ কারণে তারা তাদের দলের সংস্কার করবে, আবার অন্যদিকে লক্ষ্য করলে দেখা যাবে যে দুই দলের বেশ কয়েকজন নেতা কর্মী দুর্নীতির অভিযোগে জেলে আছেন, দেশের জনগণ তাদের প্রতি এখন মোটামুটি বলা যায় আস্থা হারিয়ে ফেলেছে। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংস্কার করার পরেও জনগণের নিকট তাদের জনপ্রিয়তা কতটুকু থাকবে, এবং অন্যটি হচ্ছে যে 2008 সালে যে নির্বাচন হওয়ার কথা এটা কি 2008 সালের নির্বাচনে মেয়েদের বা মহিলাদের জন্য কি কোন একটা কল্যাণকর কিছু হবে বা বয়ে আনবে?
ধন্যবাদ মুন্না আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, আমি একটা কথা বলি, এর আগের প্রশ্নটা নিয়ে আয়েশা খানম এবং ডক্টর শওকতার আপনারা ছোট ছোট মন্তব্য করার পর মুন্নার এই যে দুর্নীতির ব্যাপারে মেয়েদের উপরে এর কোন প্রভাব পড়বে কিনা, দুর্নীতিতে যেসব মেয়ে অভিযুক্ত হচ্ছেন বা জেলে যাচ্ছেন যা কিছু হচ্ছে, তার আগে এই যে সরাসরি নির্বাচনের প্রশ্নটায় আয়েশা খানম প্রথমে আপনি কিছু বলুন খুব সংক্ষেপে।
আচ্ছা, সরাসরি নির্বাচন অবশ্যই দরকার এবং এটার জন্য আমরা বহুদিন ধরে বলছি, কিন্তু আমরা কয়েকটি টার্মের জন্য সংরক্ষিত রাখতে বলছি। বাংলাদেশের নারী আন্দোলনের সুস্পষ্ট প্রস্তাব যে সেখানে 400 সিটের মাঝে 100 হবে নারীদের জন্য, অর্থাৎ 1/3, এবং সরাসরি নির্বাচন আসন সংখ্যা। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কনস্টিটিউয়েন্সিগুলো ঢেলে সাজাতে হবে, বড় ছোট এবং অনেক বছর ধরে কনস্টিটিউয়েন্সি ঢেলে সাজানো হচ্ছে না, একটা বিশাল বড় আরেকটা ছোট, সুতরাং এবং একজন ভোটার দুইটা বাক্স থাকবে, দুইটা বক্সের মাঝে সাধারণ সিটের জন্য এবং সংরক্ষিত আসনের জন্য ভোট দিবে, এই পদ্ধতিতে হবে, এটা একান্তই আমাদের দরকার এবং সেটা সরাসরি হতে পারে। আর তাছাড়াও জেনারেল মানে যে আসনে সেটাও দাঁড়াতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচনের যে প্রক্রিয়া যেটা সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি যে টাকা এবং পেশি শক্তির যে প্রভাব এবং নির্বাচনী প্রক্রিয়াটা স্বচ্ছ নয়, এটা হচ্ছে এক। আর ফটোয়ার ব্যাপারে যে ডক্টর মোমেন বললেন, আমি সেখানে বলবো যে এই যে নিউজটা উনি দেখেছেন তার পাশাপাশি ছিল মহিলা পরিষদের প্রতিবাদ, নারী আন্দোলনের প্রতিবাদ, এবং এখানে আমি উল্লেখ করতে চাই যে ডক্টর গোলাম রব্বানি, বিচারপতি গোলাম রব্বানি কিন্তু এবং নাজমুল্লারা, বিচারপতি নাজমুল্লারা তাদের একটা রায় ছিল যে ফতোয়াকে আইনত বেআইনি ঘোষণা করা, এইটা করতে হবে, এবং এইটাই সরকারের কাছেও আমি আজকে দাবি জানাচ্ছি, কারণ ফতোয়ায় বেশ কিছু ঘটনা ঘটছে এবং এই ফতোয়ার মানে ঘটনায় যে নারী সমাজের যে ফ্রি মোবিলিটি সেটা বন্ধ হয়। এই এই দুইটি বক্তব্য হচ্ছে আমার এই দুইটি প্রশ্নের উত্তরে।
আচ্ছা ডক্টর শওকতারা হোসেন, এই প্রত্যক্ষ নির্বাচন খুব সংক্ষেপে কিছু বলুন।
প্রত্যক্ষ নির্বাচনটা অবশ্যই হওয়া উচিত, কিন্তু সংরক্ষিত আসন রাখতে হবে। আমার মতে সংরক্ষিত আসনে প্রত্যক্ষ নির্বাচনটি দরকার। যদি পরোক্ষ নির্বাচন হয় আমরা কিন্তু জানি না আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমি যেখানে আছি সেখানে কি নির্বাচিত হচ্ছে, এটা হলো আমার নির্বাচনের। আর যেটা হচ্ছে আপনার
আচ্ছা, আমি একটা বিরতি নিয়ে আবার ফিরে আসি আপনাদের কাছে, ওই মুন্নার প্রশ্নটার উত্তর দেব। আমি একটা বিরতি নিতে হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ঠিক আছে, তাহলে ডক্টর সকতার আপনি কি বলতে চেয়েছিলেন মনে পড়ছে? হ্যাঁ বলুন।
দুর্নীতির বিরুদ্ধে মুন্না যে কথাটি বলেছেন, দুর্নীতি সে পুরুষ করুক আর নারী করুক সবারই বিচার হওয়াটা উচিত। এবং যদি সেখানে আমরা মনে করি যে যদি কোন নেতা বা নেত্রী দুর্নীতি করেন এবং তার জনপ্রিয়তা কমবে, তা নিয়ে বোধ হয় আমাদের খুব একটা উদ্বিগ্ন হওয়া উচিত নয়। যদি কেউ দুর্নীতিবাজ হয় তার বিচার হবে। এর জন্য আওয়ামী লীগ অথবা বিএনপি জনপ্রিয়তা কেন কমবে? যারা ভালো তারা আবার এই দুটো দলে আসবেন, আমার এই প্রত্যাশা।
আচ্ছা, ডক্টর মোমেন, আপনি এই দুর্নীতির প্রশ্নে কি বলবেন?
দুর্নীতি তো একটা সামাজিক অবস্থা বাংলাদেশে, এবং বাহাবা নেওয়ার জন্য কিছু রকমের প্রচেষ্টা হলে সেটা সাস্টেইন হবে না। সেই জন্য ইনস্টিটিউশনাল আপনার রিফর্ম নিতে হবে। সেই ক্ষেত্রে এখনো খুব বেশি অগ্রসর হচ্ছেন না। এখন শুধু সিলেক্টেড দুর্নীতিবাজকে ধরা হচ্ছে, দে উইল বি ইন দ্য অনেক সময় যদি এবং কোন কোন ক্ষেত্রে আপনার যাদের ধরা হচ্ছে অনেকটা আপনার ওই বাহবা পাওয়ার কারণে হচ্ছে। এর ফলে এটা সাস্টেইন করবে কিনা, এবং দুর্নীতির নামে যেমন ধরনের ওই যে পিস্তল, লোডেড পিস্তল রাখার কেসের জন্য 10 বছর জেল, এইগুলো যদি আইনশুদ্ধ না হয় আমার ধারণা এই হোল প্রচেষ্টাই অনেকটা ব্যস্ত যাবে। কারণ দুর্নীতি হ্যাজ টু বি হ্যান্ডেল অবজেক্টিভলি, ইফেক্টিভলি, এবং ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে, যেমন করে সিঙ্গাপুরে করেছে, যেমন করে সাউথ কোরিয়া পার্টিকুলারলি এক্সাম্পল করেছে। ইনস্টিটিউশন বিল্ড আপ করতে হবে। ইনস্টিটিউশন বিল্ড আপ না করলে এই ব্যক্তিবিশেষ কয়েকজন বাদ পড়বে, এতে আপনার রাজনৈতিক দলের খুব একটা বিরাট পরিবর্তন হবে না, অনেক সময় লোকজনও ওইগুলোতে বিশ্বাসও করবে না।
আয়েশা খানম, যখন মুন্না বলছিলেন যে এতে মেয়েদের উপরে কোন প্রভাব পড়বে কিনা,
ক্ষমতায়নের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য দুর্নীতি একটা বিশাল বাধা ছিল, এবং এটার বিরুদ্ধে আমাদের আন্তরিক এবং সর্বাত্মক মানে অভিযান চালাতে হবে। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকও করতে হবে, এবং বিশেষভাবে যারা চিহ্নিত যাদের বিরুদ্ধে আইনগতভাবে ন্যায্যভাবে অভিযোগ রয়েছে এবং সুস্পষ্টভাবে অভিযোগ রয়েছে, সেগুলো আইনানো প্রক্রিয়ায় ভেতর দিয়ে সেগুলোকে মানে প্রমাণিত করতে হবে যে তারা সত্যি সত্যি দুর্নীতিতে আকন্ত নিমজ্জিত। এবং ইতিমধ্যে যেগুলো কিছু কিছু বিষয় বেরিয়ে আসছে আমাদের প্রফেশনালে বিশাল ভয়াবহ আকারে, সুতরাং সেগুলো নিয়ে কিন্তু আমরা সমগ্র জাতি হিসেবে আজকে লজ্জিত এবং একটা অভাবনীয় অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমার মনে হয় যে এতে করে নারী পুরুষের কোনো বিষয় নয়, দুর্নীতিবাজের কোনো নারী পুরুষ নেই। সেখানে লক্ষ্য করতে হবে যে প্রক্রিয়াটি সঠিক আছে কিনা, সেইটা দুর্নীতি দমন অভিযানে যারা যুক্ত আছেন, বর্তমান সরকারের যে কমিশন আছে এবং তারা সেই বিষয়ে সচেতন থাকবে। এবং এটা মানে 30 বছর বা 40 বছরের সেই জমানো ময়লা আমার মনে হয় না যে এক কয়েক মাসে করা যাবে। তার জন্য একটা প্রক্রিয়া যে শুরু হবে, সেই জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিক দিকটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এবং আমি মনে করি এই ধারাবাহিক প্রক্রিয়ার ভেতর দিয়ে আন্তরিকভাবে যদি আমরা প্রচেষ্টা করি, আমরা নিশ্চয়ই কিছুটা হলেও ইতিবাচক অবস্থানের দিকে যাব। তবে আমি অবশ্যই বলবো যে সেইখানে আইনানুগভাবে, প্রাতিষ্ঠানিকভাবে এবং বিচার বিভাগ যেন তার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এই দুর্নীতি দমনের কাজটি করতে পারে। এখানে যেন এক্সিকিউটিভ এর একটা প্রভাব না পড়ে, যেটা আমরা অতীতে দেখেছি যে এক্সিকিউটিভ এর মানে ইচ্ছা অনুসারে বিচার প্রক্রিয়া চলে, এইটা যেন না থাকে এবং এটা আশা করি থাকবে না। তাহলে আমরা মনে করি যে জনগণেরও সমর্থন পাবে ভবিষ্যতে এবং সেটা সঠিকভাবে যেতে পারবে। আমরা যদি সেখানে পূর্ব ধারণা প্রসূত না হয়ে কাজটা করি, আমরা যদি জেনুইনলি উইদাউট এনি প্রিকনসিভ নোশন যদি কাজটা করি, এটা সার্থক হতে পারে।
আমি আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।
আমি আজিম শালবাগান ঢাকা থেকে বলছি। বর্তমান সংস্কার কর্মসূচির ফলে অনেক নারী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এতে ভবিষ্যতে যদি নারীরা ক্ষমতায় আসতে চায় এবং জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, এর কোন দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে কিনা নারী নেতৃত্বের উপর?
আচ্ছা, এটাই আপনার প্রশ্ন?
হ্যাঁ, এটাই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ। আচ্ছা, একই ধারার প্রশ্ন। তা আমি আয়েশা খানম প্রথমে আপনাকে বলবো, বলতে যে এরা যেটা বলতে চাচ্ছেন হয়তো অতটা পরিষ্কার করে বুঝাতে চাচ্ছেন যে দুর্নীতির কারণে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হবে কিনা, পুরুষ মেয়ে যদি আপনি মিলিয়ে ধরেন। তা আপনাদের তিনজনের কাছে আমি ছোট্ট করে মন্তব্য চাই যে দুর্নীতির কারণে সমাজে বা রাজনীতিতে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় কিনা। সেখানেও শুরু করুন আপনি।
আমি মানে আপনি প্রশ্নটা করছেন যে দুর্নীতির কারণে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা,
না হয় কিনা, ধরুন দুর্নীতির জন্য মানে এরা দুজন আমাদের পূর্ববর্তী দুই শ্রোতা যা বললেন।
আমি বলবো যে নির্বাচনী প্রক্রিয়া যদি স্বচ্ছ না থাকে তাহলে তো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয় নারীর ক্ষমতায়ন। রাজনীতির দুর্নীতায়ন যদি থাকে তাহলে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয় নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী। আমরা পার্লামেন্টে বলছি যে জনগণের প্রতিনিধিত্ব করবে, সেখানে তো জনগণের প্রতিনিধিত্ব হয় না, বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব হয়, সেটাই আমরা লক্ষ্য করছি। সুতরাং ওইখান থেকে আমরা সাধারণ মানুষের অংশীদারিত্বটা যত বাড়াতে পারবো সেখানে নারী চলে আসবে প্রান্তিক জনগোষ্ঠী হিসাবে। আর কোন নারী যদি মানে দুর্নীতিগ্রস্ত হিসাবে ধরা পড়েন কিংবা সেখানে যদি বিচার হয় তার নেতিবাচক প্রভাব কেন পড়বে নারীর উপরে? আমি মনে করি নারীরা বরং তাতে উপকৃত হবে।
আচ্ছা, ডক্টর শওকতারা হোসেন, আপনার বক্তব্য।
দুর্নীতি যদি নির্বাচনে থাকে তবে কিন্তু নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই যে পেশি শক্তি, কালো অর্থ, এসব পেয়ে নারীরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। আর দুর্নীতি যদি প্রতিষ্ঠানে চলে আসে তবে কিন্তু গোটা সমাজে সেখানে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু নারী পুরুষের কোন বিভেদ থাকে না। কাজে প্রতিষ্ঠান থেকে দুর্নীতি দূর করতে হবে, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে, সেখানে নারী পুরুষ কেউ ক্ষতিগ্রস্ত হবে না। আর সবচেয়ে বড় কথা, তৃণমূল পর্যায়ের জনসমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুর্নীতির জন্য, বিশেষ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। প্রতিষ্ঠান নির্মাণে দুর্নীতি দূর করতে হবে।
ধন্যবাদ ডক্টর মোমেন।
আমি আয়েশা খানম আপনার সাথে এক ঐকমত যে ইদানিং যে কয়েকজন নারীকে দুর্নীতির কারণে ধরা হয়েছে তাদের সংখ্যা রিলেটিভলি কম, এবং এতে এদের নারীর উপর এতটা খুব একটা বড় আঘাত আসবে না। তবে যেটা হবে, যেটা ওনারা বলেছেন, সন্ত্রাস যদি কমে, ইলেকশন যদি ব্ল্যাক মানি না থাকে, তাহলে ডেফিনেটলি ইট উইল হেল্প ইম্প্রুভ আপনার রিপ্রেজেন্টেশন অফ উইমেন। কারণ সন্ত্রাস থাকলে মহিলা তো সন্ত্রাস করতে পারে না, আপনার মারামারি করে আপনার ব্যালট নিয়ে যেতে পারে না। সেই ক্ষেত্রে যদি ওগুলো বন্ধ হয় তাহলে দেয়ার কুড বি বেটার অপরচুনিটিস ফর উইমেন।
তাহলে মেয়েরা বেশি ভোটও দেবেন, আবার অন্যরাও হয়তো আরো সক্রিয় হতে পারবেন।
হ্যাঁ, তা তো দিতে হবে। যদি বিশৃঙ্খলা কম হয়, তারা নর্মালি ভোট দেন বেশি, এবং বিশৃঙ্খলা কম হলে দে উইল ফিল মোর কনফিডেন্ট এন্ড উইল ভোট। তবে সারা দেশে এইটা তো ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়নের কথা বলছেন, কিন্তু নারীর প্রকৃত আপনার অবস্থার উন্নয়নের জন্য যেটা দর আরো বেশি প্রয়োজন হচ্ছে সেইটা আপনার অর্থনৈতিক মুক্তি, এবং সেই সাথে আপনার আমাদের দেশে লেবার ফোর্সে যদি দেখেন নারীর সংখ্যা এখনো অনেক কম, কিংবা দেজ আর নট রেকর্ডেড লেবার ফোর্স, এর ফলে এদের সংখ্যা রিলেটিভলি কম, এবং আর্থিক দিক থেকেও এই আবার পত্রিকার কথাই আসি, এই এই গতকালকের পত্রিকায় দেখেছি বাংলাদেশের পত্রিকায় যেখানে আপনার কুষ্টিয়ায় আপনার এই লাস্ট মান্থে গত মাসে 19 জন নারী সুইসাইড করেছে, 65 জন নারী সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে। হ্যাঁ, এগুলোর কারণটা ওরা বলছেন, এগুলো আসছে ডেইলি স্টারে, এগুলোর কারণ তারা বলেছেন যে স্বামীর এই যে দাওরি দেওয়ার জন্য অত্যাচার এবং বিভিন্ন ধরনের নির্যান, এগুলোর কারণের একটা পিছনে হচ্ছে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক এম্পাওয়ারমেন্ট। এইটা যতদিন ঠিকমতো না হবে আপনার নারীদের অবস্থা ততটুকু উন্নতি হবে না, সেই দিকে ফোকাস অ্যাটেনশন নিতে হবে।
আমরা একটা বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে, তারপরে ফিরে আসছি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
আচ্ছা, মালয়েশিয়া থেকে একটা টেলিফোন আসছে। ভাই, মালয়েশিয়া থেকে কে করছেন, কথা বলুন।
জি, আমার নাম সোহায়,
বলুন।
মালয়েশিয়া থেকে বলছি, আমাদের দেশে যে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, আমরা দেখছি যে সবসময় এখানে সরকার প্রধান হিসাবে বা প্রধান উপদেষ্টা হিসাবে পুরুষরাই নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা কি অদূর ভবিষ্যতে যদি সরকার ব্যবস্থা টিকে থাকে, তখন কি আমরা নারী নেতৃত্ব হিসেবে দেখতে পারবো প্রধান উপদেষ্টা হিসাবে?
আচ্ছা, এটার খুব ছোট 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 উত্তর চাই। আয়েশা খানম, আপনি শুরু করবেন।
না, আমার মনে হয় সেটা নির্বাচনের মাধ্যমেই ঠিক হবে। কোন দল সেখানে ম্যাক্সিমাম ভোট পাবে, সেই দলে তারা যদি কোনো নারী নেত্রীকে সেখানে নির্বাচনী হয়ে আসেন, আবারও পুরানো প্রশ্ন, অনেক নারীকে তাহলে নির্বাচনে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। সেখানে সেরকম নিশ্চয়ই মিড লেভেলের নারীরা আছেন এইসব দলগুলোতে, যাদের চেহারা জানি না আমরা। আজকে আমরা প্রতিভা পাটিলকে আমরা জানলাম, পলিটিক্যাল উইল এবং পলিটিক্যাল ডিসিশন একান্ত দরকার। আর আমি এই প্রশ্নের উত্তরে একটু আমি আগের কথায় যাচ্ছি যে অর্থনৈতিক ক্ষমতায়ন কেবলমাত্র হলে হবে না। নারীরা ইতিমধ্যে অর্থনৈতিক যতটুকু কর্মক্ষেত্রে অংশগ্রহণ করেছে, তাদের আজকে ইকুয়াল শেয়ারিং পাওয়ার না থাকার জন্য বাংলাদেশের নারীরা সামাজিক জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে যতটা বেশি কর্মক্ষম বলে উৎপাদনমুখী হিসেবে অংশগ্রহণ করছে, কিন্তু তাদের সেইভাবে কিন্তু একটা মানে অবস্থান তৈরি হচ্ছে না। এটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতা। এবং অর্থনৈতিকভাবে অনেক মানে সচ্ছল পরিবারে দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির জন্য নির্যাতনের শিকার হচ্ছেন, এবং যে মেয়েগুলো কুস্তিয়ে মারা গিয়েছে তারা হচ্ছে মানে গৃহে নির্যাতনের জন্য। এবং এই পারিবারিক নির্যাতনের মূল কারণ কোন রাজনৈতিক অর্থনৈতিক নয়, দৃষ্টিভঙ্গিগত, তাদের সেই যে পুরুষতান্ত্রিক মন মানসিক।
আমাদের সময় একটু কম,
এটা পাশাপাশি চলছে।
হ্যাঁ, আর পরে আবার ফিরে আসছি আপনার কাছে। ডক্টর শওকতার হোসেন, এই যে মালয়েশিয়ার আমাদের বন্ধু বললেন যে মেয়েদের কেন দেখতে পাচ্ছে না, তো এটা তো একটা সুযোগ। হ্যাঁ বলুন।
প্রতিভা পাটিল কত বছর পরে ভারতের প্রেসিডেন্ট হলেন, আমাদের দেশে অচিরে একদিন না একদিন হবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের ক্ষমতায়নে, যে কোনো দিক দিয়ে ক্ষমতায়ন হোক, সেটা হলো সমাজের পরিবর্তন। সমাজ যদি পরিবর্তিত না হয়, সমাজ যদি সচেতন না হয়, নারীরা কোনোদিনই এগোতে পারবে না। এবং এই সমাজের সচেতনতা, সমাজের পরিবর্তনের জন্য নারী পুরুষ উভয়েরই সমান পরিবর্তন প্রয়োজন। আয়েশাপা যেটা বলেছেন যে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক সমাজে কিন্তু আমাদের সব অনেক কিছু দুর্নীতি, সবকিছু না হলে অনেক কিছু দুর্নীতির মূল। এবং এই পুরুষতান্ত্রিক সমাজ যদি দূর হয়, পুরুষরা যদি সচেতন হয়, তাহলে কিন্তু আমাদের সমাজটা আরো অনেক এগিয়ে যাবে। ছাত্রাবাসদের কথাই ধরুন, এই যেটা আপনার গলা চিপাতে হয়ে গেল কিছুদিন আগে, মাত্র দুই তিন দিন আগে, ওটা অন্য কিছু আর নয়, শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজের অথবা ধর্মের যে অপব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যাগুলো কিন্তু কোন নারী দেয় না, দেয় সবসময় পুরুষ। এবং কেন পুরুষ ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, পুরুষের যে তার প্রাধান্য, সেই প্রাধান্যটা বজায় রাখার জন্যই পুরুষ ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। কিন্তু ইসলামে হিল্লা বিয়েটা একেবারেই অনৈতিক, এবং ইসলাম কোনোদিন হিল্লা বিয়েকে স্বীকার করে নাই। কাজে আমরা কত বড় ধর্মের অন্ধকারে আছি, অজ্ঞানতায় আছি, এগুলো আমাদের বোঝা প্রয়োজন এবং আমাদের মধ্যে সচেতনতা প্রয়োজন।
ডক্টর মোমেন, সংক্ষেপে আমরা পরের প্রশ্নে যাব।
হ্যাঁ, আমি ওইটাই ওদের সাথে বলতে চাই যে শুধু আপনার রাজনৈতিক, উনি যে বলেছেন যে সিটিজি চিফ পুরুষ, আমরা গত পনেরো বছর চিফকে দেখেছি মহিলা, পরপর পনেরোটি বছর মহিলারা ছিলেন, বাট এতে এর ফলেও সারা সমাজে এই যে পুরুষতান্ত্রিক একটা মন মানসিকতা সেইটা এখনো যায় না। আপনার বিশেষ করে এই রাজনৈতিক যদি ক্ষমতান হয়, আপনার যদি দেখেন এই ছোট্ট গল্পটি, গলাচিপার গল্পটি, কোথায় কোন বাড়িতে আপনার এই মেয়েটিকে দূরা দেওয়া হয়েছে? মহিলা ইউপি সদস্য কুকুবনির বাড়িতে, মহিলা ইউপি সদস্যের বাড়িতে এটা করা হয়েছে। এর কারণটা হচ্ছে একটা ধর্মান্ধতা এবং আপনার এখনো চেতনার অভাব, সুষ্ঠ চেতনার অভাব। এই সুষ্ঠ চেতনা সোশ্যাল মুভমেন্টে হবে, তবে হ্যাঁ রাজনৈতিক ক্ষমতা হলে পরে এটা ত্বরান্বিত হয়তো হতে পারে।
আমরা পরের প্রশ্নটি নিয়ে নিচ্ছি।
আমি রাজনীতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ থেকে পুরোহিত। আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের জন্য আমার দুটো প্রশ্ন রয়েছে। প্রশ্ন, বর্তমান যে পদ্ধতি অবলম্বন করেছে আমাদের মহামান্য মুক্তিবাদক সরকার, বিএনপিতে সরকারের বিষয়ে কিছুটা অগ্রগার হলেও আওয়ামী লীগ বর্তমানে উপস্থিতি সরিয়ে এসেছে পদে, সেক্ষেত্রে যেতে হওয়ার পর থেকে দৃষ্টি। তাহলে আমার প্রশ্ন, এই সরকারের ভবিষ্যৎ কি? আর দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন নারীর ভূমিকা অপরিসীম, কারণ নারী উন্নয়ন একটি সমাজের তরফে রাজনীতি উন্নয়নের সরকার কি? নারীদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের সুযোগ দান আমাদের সরকারের করণীয় কি? ধন্যবাদ, আমাদের দুই প্রশ্ন ছিল।
ধন্যবাদ রামকৃষ্ণ মন্ডল। হ্যালো, একটু অস্পষ্ট, আপনারা কি বুঝতে পেরেছেন প্রশ্নগুলো অতিথিরা?
আমি প্রশ্ন কিন্তু বুঝতে পারিনি।
আচ্ছা, উনি যেটা বলতে চেয়েছেন আমিও খুব অস্পষ্ট শুনলাম, যে এই এই সরকারের ভবিষ্যৎ, কিন্তু এই সরকার তো স্থায়ী সরকার নয়। আরেকটা বলেছেন যে এই নারী জাতির জন্য কি ভবিষ্যৎ কি হবে, আমার আমি যতখানি বুঝতে পারলাম ভালো বুঝতে পারিনি, তা আপনারা একটুখানি সংক্ষেপে বলুন, কারণ লাইনটা খুব খারাপ কেটে গেছে। বলুন।
আমি কি বলবো?
হ্যাঁ বলুন। আচ্ছা
না, আমার মনে হয় যে নারী জাতির তো পৃথক কোনো ভবিষ্যৎ তৈরি হবে না, সমগ্র জাতির যেরকম ভবিষ্যৎ তৈরি হবে সেইখানে নারীর বিষয়টাও মানে যুক্ত থাকতে হবে। এখানে যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, যেটা আমরা বারবার বলছি, একটি সরকার গঠিত হবে ডেমোক্রেটিক প্রসেসে, তারপরে আমরা দেখব যে সেই সরকার কি নীতি নিচ্ছে, কি ধরনের কর্মসূচি নিচ্ছে, অর্থনৈতিক রাজনৈতিক সামগ্রিক। সুতরাং ইয়েট টু সি।
হ্যালো
হ্যালো,
আমি বলবো।
হ্যালো আয়েশা খানম, কি কেটে গেল লাইন?
না, আমি এইটুকুই বলি।
আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি, হ্যাঁ আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে, ডক্টর মোমেন অল্প কিছু বলুন, তারপরে সকতারা, তারপরে আমরা ওই অন্তত আরেকটা প্রশ্ন আমাদের নিতেই হবে। হ্যাঁ বলুন।
প্রথমত উনি বোধ হয় যেটা আমি ধরতে পেরেছি সংস্কার সংস্কার নাটকের কথা বলেছেন, তার যদি সত্যিকার হয় ভালো, যদি নাটকের জন্য হয় এবং এর প্রেক্ষিতে যদি রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, এর প্রেক্ষিতে যদি দেশে আনসার্টেনিটি বাড়ে, পলিটিক্যাল ভ্যাকুয়াম যদি হয়, তাহলে সারা গোটা জাতির ভবিষ্যৎ সুন্দর হবে না। নারী এবং পুরুষ উভয়ই তার আপনার করাল গাছে, প্রয়োজন যেটা হচ্ছে যে আপনার এই রাজনৈতিক একটা স্থিতিশীলতা দরকার, বিভিন্ন ধরনের নাটকের মধ্য দিয়েও যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসে, অস্থিতিশীল সরকারে ব্যবস্থা আমরা দেখেছি আফগানিস্তানে, যখন সরকার পলিটিক্যাল ভ্যাকুয়াম হয় এখানে যে জিনিসগুলো এসেছে তার ফলে নারীদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সুতরাং আমাদের প্রয়োজনটা স্থিতিশীল আগামী সরকার, এবং সেটা গণতন্ত্রের মধ্যেই হতে হবে, তা না হলে আমাদের অবস্থা সবার, পুরুষ মহিলা সবার জন্য এবং দেশের জন্য অনেক কষ্টকর হবে বলে আমার ধারণা।
আমাদের একটা বিরতি নিয়ে আবার আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমি ম্যাকলেন ভার্জিনিয়া থেকে মিলিয়া আলী বলছি, আপনাদের কাছে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই।
হ্যাঁ করুন।
আমি যতদূর জানি কোন বাংলাদেশী মহিলা যদি বিদেশি বিয়ে করেন তার স্বামীকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার অনুমতি দেওয়া হয় না, তিনি 3 কি 6 মাসের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। আজকাল পৃথিবীর প্রায় সব দেশেই স্ত্রী স্বামীকে নাগরিকত্বের জন্য বা স্থায়ীভাবে বসবাসের জন্য স্পন্সর করতে পারেন, তাহলে আমরা কেন এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি? মহিলা সংগঠনগুলি এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে?
একটা ভিন্ন ধরনের প্রশ্ন, এটা খুব বেশি জানা নেই আমাদের। তো মিলিয়া আলী, অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
আচ্ছা ডক্টর শওকতার হোসেন, আপনি এই এই ইস্যুটা প্রায় শুরু করে দিয়েছিলেন, এখন আপনি বলুন, এরপরে আমি বাকি দুজনের কাছে যাব, বেশি সময় নেই কিন্তু আমাদের।
আমি একটু আগের প্রশ্নটা বলছি, আগে যিনি বলেছিলেন এই সরকারের ভবিষ্যৎ, এই সরকারের ভবিষ্যৎ এবং আমরা সারা জীবন মনে রাখব, যদি এই সরকার একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন করে বিদায় নিতে পারে, কারণ এই সরকার হল একেবারে ক্ষণস্থায়ী একটি সরকার। আর নারীদের ভবিষ্যৎ, নারীদের ভবিষ্যৎ যদি সমাজ সচেতন হয়, নারীরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা করে নেবে, শুধু কিছুটা প্রাতিষ্ঠানিক সহযোগিতা দরকার। এবার মিলিয়া আলীর প্রশ্নে আসছি। মিলিয়া আলী একটি চমৎকার প্রশ্ন করেছে এবং একটি সঙ্গত প্রশ্ন করেছে। আমাদের দেশে কোনো বাঙালি মহিলা যদি বিদেশিকে বিয়ে করে করেন তবে কিন্তু সেই বিদেশি পুরুষকে আমাদের বাংলাদেশের নাগরিক হতে পারেন না। এটি একটি অযৌক্তিক এবং এটি যুক্তিসঙ্গত নয়। কিছুদিন আগেও আমাদের যে সরকারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন সাহেব তার কাছে নারী প্রতিনিধিরা গিয়েছিলেন এই ব্যবস্থাটি একটি সুষ্ঠু এবং চমৎকার একটি সমাধানের জন্য। হয়তো ভবিষ্যতে কিছুদিনের মধ্যে আমরা যারা বিদেশিকে বিয়ে করব সে সমস্ত বিদেশি স্বামীরা বাংলাদেশের নাগরিক হতে পারবেন এবং এ নিয়ে আমার মনে হয় খুব একটা চিন্তার কোন প্রয়োজন নেই।
আচ্ছা আয়েশা খানম, এই আইনটি এটা তো খুবই অসমতা একটা।
আমি মিলিয়ারকে ধন্যবাদ জানাবো, বাংলাদেশের নারী সংগঠন নারী আন্দোলন গত এক দশক ধরে এই বৈষম্যমূলক নাগরিকত্ব আইন নিয়ে কথা বলছে প্রত্যেক সরকারের কাছে এবং এটা গত সরকারের আমল থেকেই একটি ল কমিশনে তৈরি হচ্ছে, প্রক্রিয়াধীন আছে, এইভাবে শুনে আসছি আমরা। এখন আমরা সর্বশেষ 18 জুলাই শুনতে পেলাম, জানতে পেলাম যে এটি শেষ পর্যায়ে আছে এবং এটি আমরা খুব শীঘ্রই এটা মানে আলোর মুখ দেখবে এবং সেখানে আমরা এই নাগরিকত্ব আইনের যে বৈষম্য আছে যে বাংলাদেশি নারী নাগরিক বিদেশি বিয়ে করলে তার সন্তানরা মানে অটোমেটিক্যালি তার গার্জিয়ানশিপ ট্রান্সফার হয় না এবং এই সমস্ত বিষয়টা যে একটা বৈষম্যমূলক সেটার পরিবর্তন হবে বলে আমরা আশা করি।
ধন্যবাদ ডক্টর মোমেন।
ওনারা তো আপডেটেড খবরটা দিয়েছেন এবং বৈষম্য থাকা উচিত না। তার সাথে আমি আরেকটা এই মহিলা আন্দোলনের সাথে যা জড়িত তাদের একটা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি মুসলমান দেশে দেখেন সেইখানে আপনার সৌদি আরব ফর এক্সাম্পল নারীর ব্যাপারে তারা খুব খারাপ, তারপরেও যে বার্থ সার্টিফিকেট হয় সেখানে মাজারের নাম থাকে অমুক, এবং আপনার যদি কোরআন শরীফে দেখেন দেখবেন যে ঈসা সান অব মারিয়াম, আর তারপরে এদেশগুলোতেও মাদারের নাম থাকে। আমাদের দেশে সামহাও এই প্যাট্রিয়টিক সোসাইটিতে বাপের নামটা থাকে, এই ব্যাপারে কিছুটা উদ্বেগ তারা নিতে পারেন কারণ দ্যাট ইজ লাইকলি টু বি মোর ভ্যালিড অ্যান্ড লজিক্যাল, সামহাও ইট ইজ অ্যাবসেন্ট। এই সব ব্যাপারেও এই সরকার একটা হুকুম দিয়ে সবগুলো ফর্ম তারা চেঞ্জ করতে পারেন, দে হ্যাভ দিস ইউ নো দে ক্যান ডু ইট। আমি জাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য।
ডক্টর শওকতারা, আমরা শেষ পর্যায়ে এসে গেছি, আপনি শেষ বক্তব্য রাখবেন।
আমার শেষ বক্তব্যটি হল যে নারীরা নিজেদের ভাগ্য নিজেরাই করে নেবেন, হ্যাঁ সেখানে দেশের একটি সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন দেশের প্রতিষ্ঠানগুলো। এবং সর্বশেষে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আয়েশাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যিনি বিদেশি বাঙালি আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত ছিলেন
এবং হ্যালো ওয়াশিংটন। আজ এ পর্যন্তই আমাদের সম্মানিত অতিথি আয়েশা খানম, ডক্টর শওকতারা হোসেন, ডক্টর এ কে মোমেন, আপনাদের মূল্যবান তথ্যের জন্য আমরা অনেক উপকৃত হলাম। তো ভয়েস অফ আমেরিকার তরফে আপনাদের ধন্যবাদ। সর্বোপরি শ্রোতা বন্ধু, যারা প্রশ্ন করলেন, যারা শুনলেন, যারা প্রশ্ন করতে পারেননি, সবাইকে অশেষ ধন্যবাদ। আগামী বুধবারে হ্যালো ওয়াশিংটনের আমন্ত্রণ